শুরু হলো বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 12টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে অন্যান্য বিষয়ের মধ্যে জহুরুল আলমের রিপোর্ট।
ইন্দ্র, বাংলাদেশের কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতা বলেছেন এদেশে জনগণ আগামীতে কোনো স্বৈরতান্ত্রিক সরকার কিংবা অসাংবিধানিক সরকার দেখতে চায় না।
প্রতিবেদন আছে মতিউর রহমান চৌধুরীর ঢাকা থেকে পাঠানো।
বিএনপির 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির নেতারা নয়াপল্টনে এক জনসভা থেকে সরকার হটানোর ডাক দিয়েছেন।
আর রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের পাঠানো সমাচার।
ভারতে পেট্রোপণ্যের দাম ক্রমশই আকাশ ছোঁয়া হচ্ছে, ডলারের বিনিময়ে টাকার মূল্য রেকর্ড পরিমাণ হ্রাস পাচ্ছে প্রায় প্রতিদিনই।
তবে প্রতিদিনই আমাদের অনুষ্ঠানে যেমন ঠিকই না হয়ে থাকে, প্রথমেই যথারীতি বিশ্ব সংবাদ উপস্থাপন করছেন আনিস আহমেদ।
জি, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন সেনেটর সম্প্রতি প্রয়াত জন ম্যাকেনের শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ক্যাথেড্রালে শত শত আমন্ত্রিত লোক সমবেত হয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন তার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং কংগ্রেসে তাঁর সাবেক সহকর্মীরা। দুজন সাবেক প্রেসিডেন্ট তাঁর সম্মানে প্রশংসামূলক বক্তব্য রেখেছেন একটু আগেই। পাঁচ দিনব্যাপী শোক দিবসের আজ চতুর্থ দিন। রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এবং ডেমোক্র্যাট বারাক ওবামা ওই শেষ কৃত্যানুষ্ঠানে তাঁদের এই বন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। ম্যাকেন মস্তিষ্কের ক্যান্সার রোগে আক্রান্ত হবার পর আগেই ঠিক করেছিলেন যে এই দুজন তাঁর শেষ কৃত্যানুষ্ঠানে বক্তব্য রাখবেন। 2000 সালের প্রেসিডেন্ট পদে মনোনয়নে তিনি বুশের কাছে হেরে যান এবং প্রেসিডেন্ট নির্বাচনে 2008 সালে ওবামার কাছেও পরাস্ত হন। গতকাল শুক্রবার তাঁর প্রতি সম্মান জানানোর পর আজ শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের রোটান্ডায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ রাখা হয়। গতকালের ওই অনুষ্ঠানে যোগ দেন ম্যাকেনের স্ত্রী, তাঁর 7 জন সন্তান এবং 106 বছর বয়সী তাঁর মা। তাছাড়া রোটান্ডায় তাঁকে সম্মান জানান কংগ্রেস সদস্যরাও। নেদারল্যান্ডসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ওয়েক্সট্রা এক বিবৃতিতে জানিয়েছেন যে গতকাল অ্যামস্টারডামের সেন্ট্রাল স্টেশনে যে দুজন ছুরিকাহত হন তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন যে তারা জানেন এই ঘটনার শিকার দুজনই আমেরিকান নাগরিক এবং তারা নেদারল্যান্ডসে বেড়াতে গিয়েছেন। দূতাবাস তাঁদের সঙ্গে এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। সেখানকার পুলিশ বলছে যে আক্রমণকারী আফগান নাগরিক, পুলিশ তাকে গুলি করে এবং সে এখন পুলিশ হেফাজতেই রয়েছে। দি অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে জার্মানিতে বসবাস করার অনুমতি তার আছে এবং এই হামলাকারীর ব্যাপারে তদন্তের অংশ হিসেবে অ্যামস্টারডামের পুলিশ জার্মান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। কর্মকর্তারা বলছেন হামলাকারীর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। পাকিস্তান সাময়িকভাবে প্রতিবেশী আফগানিস্তানে তাদের কনস্যুলারের দপ্তর বন্ধ করে দিয়েছে। তারা সেখানে নিরাপত্তার অভাবের কথা বলছে এবং বলছে যে কর্তৃপক্ষ ওই কূটনৈতিক স্থাপনায় কাজে বাধা দিচ্ছে। এই কনস্যুলেটটি পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের রাজধানী পাকিস্তানের সীমান্তবর্তী জালালাবাদে অবস্থিত। কাবুলে পাকিস্তানি দূতাবাস আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রককে দেয়া এক চিঠিতে ওই কনস্যুলেট দপ্তরের কাজে প্রাদেশিক গভর্নরের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপকে ওই স্থাপনা বন্ধের কারণ বলে উল্লেখ করেন। ওই চিঠিতে মন্ত্রককে এই বিষয়টি দেখার জন্য বলা হয় যে গভর্নর হায়াতুল্লাহ হায়াত যেন কূটনৈতিক সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক চুক্তি সম্পূর্ণভাবে লঙ্ঘন করে কোনো রকম কর্মকাণ্ড থেকে যেন বিরত থাকেন। এতে নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের জন্য অনুরোধ জানানো হয়। অভিযোগ করা হয় যে আফগান সরকার এই সপ্তাহে এই নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। ওই চিঠিতে আরও লেখা হয় যে দূতাবাস এই কথা জানতে চায় যে সম্পূর্ণ সন্তোষজনক সুরক্ষা ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই কনস্যুলেট জেনারেল বন্ধ থাকবে। গভর্নর হায়াত অবশ্য পাকিস্তানের কনস্যুলেটের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেন এবং আফগানদের অপমান করা এবং তাদের ভিসার কাজের জন্য অবৈধভাবে টাকা পয়সা নেওয়ার জন্য পাকিস্তানের কনস্যুলেট দপ্তরকে অভিযুক্ত করেন। বাংলাদেশের কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতা বলছেন দেশের জনগণ আগামীতে কোনো স্বৈরতান্ত্রিক সরকার কিংবা অসাংবিধানিক সরকার দেখতে চায় না। শনিবার ঢাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত গণতন্ত্র ও ন্যায় বিচার বিষয়ক এক গোলটেবিল আলোচনায় বক্তারা জাতীয় ঐক্যের ভিত্তিতে নিরপেক্ষ ব্যবস্থায় একটি অংশগ্রহণমূলক অবাধ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে দিয়ে বলেছেন যে এর ব্যত্যয় এদেশের মানুষ মেনে নেবে না। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার ঢাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত গণতন্ত্র ও ন্যায় বিচার বিষয়ক এক গোলটেবিল আলোচনায় বক্তারা জাতীয় ঐক্যের ভিত্তিতে নিরপেক্ষ ব্যবস্থায় একটি অংশগ্রহণমূলক অবাধ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে দিয়ে বলেছেন এর ব্যত্যয় এদেশের মানুষ মেনে নেবে না। আলোচনায় অংশ নিয়ে বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী আগামী জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে বলেন,
অসাংবিধানিক কোন সরকারকে আমরা স্বীকৃতি দেব না, অগণতান্ত্রিক সরকারকে আমরা মেনে নেব না, কিছুতেই না।
স্বৈরাচারী শাসন এদেশের মানুষ কখনোই মেনে নেবে না বলে উল্লেখ করে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন,
এই প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক কোনো ব্যক্তি না, উত্তরাধিকার সূত্রেও কোনো ব্যক্তি না, এখনো না, ভবিষ্যতে হতে পারবে না।
আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নিয়েছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব, জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আগামী 2021 সালের জনগণনায় ভারতের অন্যান্য অনগ্রসর শ্রেণীর অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এর জনগোষ্ঠী ওবিসি যাদের বলা হচ্ছে জনগোষ্ঠী বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। স্বাধীন ভারতে এই প্রথম এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং 2021 জনগণনার প্রস্তুতি খতিয়ে দেখার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রথম ওবিসিদের বিষয়ে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে। এর আগে ভারতে শেষবার জাতির ভিত্তিতে জনগণনা হয়েছিল 1931 সালে। পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী থাকাকালীন মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসিদের জন্য 27% সংরক্ষণের কথা ঘোষণা করেন। 2006 সালে পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের শাখা জাতীয় নমুনা জরিপ সংস্থা জানায় মোট জনসংখ্যার 41% ওবিসি। এবার জনগণনায় ওবিসিদের বিষয়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত 2019 লোকসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ট্রাম্প প্রশাসন জাতিসংঘের সেই দপ্তরের অর্থায়ন কমিয়ে দিয়েছে যারা ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্য দিয়ে থাকে। প্রশাসন বলছে যে এই সংস্থাটি এতটাই ভুড়ে ভরা যে তা ঠিক করা যাবে না। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা UNRW এর প্রতি দশকের পর দশক চলে আসা তাদের সমর্থন ও সহায়তা বন্ধ করে দেয়। তারা বলে যে প্রশাসন বিষয়টি সযত্নে মূল্যায়ন করে দেখেছে এবং ঠিক করেছে যে যুক্তরাষ্ট্র এই সংগঠনটিকে বাড়তি কোনো অর্থ দেবে না। তবে UNRW এর মুখপাত্র ক্রিস গার্নেস বলেন যে তাঁর সংস্থা কঠোরভাবে এই সমালোচনা প্রত্যাখ্যান করছে যে তাদের স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি সহযোগিতা কার্যক্রমের ত্রুটি বিচ্যুতিগুলোর অসাধ্য। তিনি বলেন বিশ্বব্যাংক UNRW এর কার্যক্রমকে জনকল্যাণকর আন্তর্জাতিক কার্যক্রম বলে বর্ণনা করেছে এবং ওই অঞ্চলে সবচেয়ে কার্যকর স্কুল পরিচালনার জন্য আমাদের বিশেষ স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের মহাসচিবের একজন মুখপাত্র বলেন যে এই দপ্তরের প্রতি মহাসচিবের পূর্ণ আস্থা রয়েছে। গত 3 দশকের মধ্যে জার্মানিতে এই সপ্তাহে স্যাক্সটন শহর শেমনিসে মারাত্মক দাঙ্গার পর আগামী 48 ঘন্টায় সেখানে ঠিক কী হতে পারে সে নিয়ে আশঙ্কা রয়েছে। সেখানে চরম ডানপন্থী সমর্থক এবং ফুটবল মাস্তানেরা রাস্তায় জনগণের উপর মারপিট করে এবং অবৈধ নাৎসি সেলুট দেয়। তাদের সংখ্যা সেখানকার পুলিশের সংখ্যার চাইতে বেশি ছিল। এই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা রোধ করতে ফেডারেল কর্তৃপক্ষ এবং নিকটবর্তী জার্মান অঙ্গরাজ্যগুলো থেকে স্যাক্সনিতে আরও পুলিশ পাঠানো হয়েছে। সেখানে অভিবাসন বিরোধী 6,000-এরও বেশি বিক্ষোভকারী তাদের উষ্মা প্রকাশ করে, কারণ সিরিয়া ও ইরাকের দুজন আশ্রয়প্রার্থী 35 বছর বয়সী একজন জার্মান নাগরিকের সঙ্গে তর্কাতর্কিতে তাকে ছুরিকাঘাত করে। ব্রাজিলের নির্বাচনী আদালত এই মর্মে রায় দিয়েছে যে সাবেক প্রেসিডেন্ট লুই ইনসাও লুলা দা সিলভাকে এবছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হবে না। উৎকোচ গ্রহণের অভিযোগে এখন 12 বছরের কারাদণ্ডে দণ্ডিত দ্য সিলভার জেলে থাকা সত্ত্বেও অক্টোবর মাসের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সবচেয়ে এগিয়ে রয়েছেন। দ্য সিলভা বলছেন তিনি নির্দোষ। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ধন্যবাদ আনিস আহমেদ। বিশ্ব সংবাদ শুনলেন। আমরা এই অনুষ্ঠান প্রচার করছি আপনাদের জন্য ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে বিএনপির 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির নেতারা ঢাকায় নয়াপল্টনের এক জনসভা থেকে সরকার হঠানোর ডাক দিয়েছেন এবং এরই ওপরে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিএনপির 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির নেতারা নয়াপল্টনে এক জনসভা থেকে সরকার হঠানোর ডাক দিয়েছেন। বলেছেন এই সরকারের অধীনে নির্বাচন নয়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে দলনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, পার্লামেন্ট ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, সেনা মোতায়েন সহ বেশ কিছু দাবি উত্থাপন করেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতির ভাষণে জাতীয় ঐক্যের উপর জোর দেন। তিনি বলেন খালেদা জিয়া অসুস্থ, তার কোনো চিকিৎসা হচ্ছে না। অবিলম্বে খালেদার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন তিনি তো এদেশের জন্য সবকিছুই হারিয়েছেন।
আপনাদেরকে বুকে সাহস নিয়ে, বুকে বল নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের মাতা গণতন্ত্রের মাতা বেসরকারী বেগম খালেদা জিয়াকে আমরা আর কারাগারের অন্তরালে দেখতে চাই না।
মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ একটি দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ থেকে মানুষ দূরে সরে গেছে। এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে, তাই এই অবৈধ শাসনের অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য। মির্জা ফখরুল বলেন খালেদার মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। তার ভাষায় খালেদাকে জোর করে আটকে রাখা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন সরকারের মধ্যে বিএনপি ভীতি কাজ করছে, এই ভীতি থেকে রক্ষা পেতে আগামী সংসদ নির্বাচনে ইভিএম চালুর উদ্যোগ নিয়েছে। তারা ভাবছে ইভিএম তাদের রক্ষা করবে, কিন্তু জনগণ তাদের রক্ষা করবে না। জনসভা দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মজুদ আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কয়েশ্বরচন্দ্র রায় সহ অনেকেই বক্তব্য রাখেন। উল্লেখ্য, পুলিশ 23টি শর্তে বিএনপিকে এই জনসভা করার অনুমতি দেয়। সকালে বিএনপি নেতারা দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানকে ফুল দিয়ে স্মরণ করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতে পেট্রোপণ্যের দাম ক্রমশই আকাশ ছোঁয়া হচ্ছে। ডলারের বিপরীতে রুপির, ভারতীয় মুদ্রা রুপির মূল্যমান প্রতিদিনই হ্রাস পাচ্ছে। $1 বিপরীতে এখন ভারতীয় রুপির মূল্যমান হচ্ছে 71 রুপি। এ বিষয়টি নিয়ে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় এই রিপোর্টটি পাঠিয়েছেন।
এই মুহূর্তে সবথেকে বড় চিন্তার কারণ আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির প্রবণতা কমার কোনো লক্ষণ নেই। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির আশঙ্কা প্রবল। দেশের লোকসভা ভোট এগিয়ে আসছে, তার আগে 3টি রাজ্যে বিধানসভার ভোট। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি খুবই উদ্বিগ্ন অর্থনীতির এই বেহাল দশায়। ডলার, প্রতিরক্ষা বাণিজ্য ও অশোধিত তেলের চাহিদা 3টি একসঙ্গে বেড়ে যাওয়ায় টাকার মূল্য রেকর্ড হ্রাস পাচ্ছে ক্রমশই। এই অবস্থায় অর্থনৈতিক বিশেষজ্ঞরা কী বলছেন এই পরিস্থিতি মোকাবিলায়? এ সম্পর্কে কলকাতার বিশিষ্ট অর্থনৈতিক বিশেষজ্ঞ নীলাঞ্জন দে এক সাক্ষাৎকারে বললেন,
ইনফ্লেশন অর্থাৎ মূল্যবৃদ্ধির বহুমাত্রিক রূপ রয়েছে, বিশেষত আমাদের মতো ডেভেলপিং নেশনের জন্য এই কথা খুব প্রযোজ্য। ইন্টারেস্ট রেটের প্রতিফলন খুব বেশি মাত্রায় আমাদের দেশে। কমোডিটি প্রাইসের ওঠানামা একটি অতি প্রয়োজনীয় মাপকাঠি আমাদের জন্য। ইন্টারন্যাশনাল ক্রুড প্রাইসেস অর্থাৎ তেলের দাম, যা বিদেশে তেল উৎপাদনের ওপর নির্ভরশীল, আমাদের সামগ্রিক ইম্পোর্ট বিলের অর্থাৎ আমদানির মোট খরচার একটি প্রধান অংশ। এই ইম্পোর্ট ফ্ল্যাট বিল যদি বাড়ে তা আমাদের জন্য সুখবর হতে পারে না। যদি অন্য কমোডিটির দামও এই একই সঙ্গে উঠতে থাকে তাহলে তো কথাই নেই, আমাদের বাজারে তার খুব ক্ষতিকারক প্রভাব পড়বেই। বহু কমোডিটি আমরা আমদানি করি, ম্যানুফ্যাকচারিং সেক্টর মানে উৎপাদন করে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের ইনপুট কস্ট বা র মেটেরিয়াল কস্ট, তার উপর এর প্রভাব খুব বেশি। সব মিলিয়ে মুদ্রাস্ফীতি বাড়তেই পারে আগামী দিনে, এই ইন্ডিকেশন আমরা অলরেডি পেয়েছি। এবং রিজার্ভ ব্যাংক অন্যান্য আরও 5টি ব্যাংকিং রেগুলেটরের মতন ইনফ্লেশনের বিরুদ্ধে খুব পদক্ষেপ নিয়ে চলেছে প্রতিনিয়ত। সাম্প্রতিক অতীতে আমরা দেখলাম ইন্টারেস্ট রেট কারেকশন করার চেষ্টা করেছে রিজার্ভ ব্যাংক রিপো রেট বাড়িয়ে, বাজারে তার প্রভাব ইতিমধ্যেই পড়েছে এবং ইন্টারেস্ট রেট ঊর্ধ্বমুখী হয়ে গেছে। এর ফলে ফিক্সড ডিপোজিট ধরনের সেভিং ইনস্ট্রুমেন্টও রেট রিভিশন করেছে, নানান ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির FD রেট বাড়িয়েছে। এটা সাধারণ সেভার্স বা ডিপোজিটারদের জন্য ভালোই, কিন্তু মুদ্রাস্ফীতির যে অন্যান্য খারাপ দিকগুলো রয়েছে, সাধারণ বাজার, সাধারণ জিনিসপত্র, সাধারণ মার্কেটের ওপর এর যে কুফল, এর যে খারাপ প্রভাব, এর থেকে বেরিয়ে আসা মুশকিল। ক্রমাগত রিপো রেট তো আর রিজার্ভ ব্যাংক বাড়াতে পারবে না, কাজেই এই ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আগামী দিন যদি মূল্য বৃদ্ধির ট্রেন্ড নেমে না আসে, যদি কোথাও এর ফ্ল্যাটেনিংটা না হয় ইনক্রিজিং কার্ভের, তাহলে মনে রাখতে হবে আমাদের দেশের জন্যে সেটা খুব সুখকর হবে না।
প্রসঙ্গত বলা যেতে পারে উৎসবের মরশুম আসন্ন, তাই নিত্যপণ্য ও খাদ্যদ্রব্যের যোগানে টান পড়বে, দাম বাড়বে সবজি, ফল, ডিম, মাছ, মাংসের মতো প্রতিটি খাদ্যপণ্যের। এই আশঙ্কায় রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রের সরকার। গোটা এশিয়ার মধ্যে একমাত্র ভারতীয় মুদ্রার এই মূল্যহ্রাস প্রবণতাকেই সবথেকে বেশি বলে দেখা যাচ্ছে, যা চরম চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রের সরকারকে বলেই অভিমত দেশের বিশেষজ্ঞ মহলের। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই মুহূর্তে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথিড্রালে অনুষ্ঠিত হচ্ছে একেবারে প্রাইভেট আয়োজনে, অর্থাৎ কিনা সবাই উপস্থিত থাকতে পারেন না, নির্দিষ্ট সংখ্যক বিশেষ বিশেষ অতিথি অভ্যাগতের উপস্থিতিতে সদ্য প্রয়াত সেনেটর জন ম্যাকেনের শেষকৃত্য অনুষ্ঠান। তো আমরা এই উপলক্ষে আজকে আমাদের স্টুডিওতে বিশেষ দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বাংলাদেশি আমেরিকান লেফটেন্যান্ট শামসুল হক এবং তার শিশু পুত্র ইরফান। এ দুজনই নিউ ইয়র্ক থেকে এসেছেন জন ম্যাকেনের শেষকৃত্য অনুষ্ঠান দেখতে। গতকাল দুজনেই ক্যাপিটল হলে জন ম্যাকেনকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন। তো আমরা তাদের সঙ্গে কথা বলবো। স্টুডিওতে তাদের সঙ্গে কথা বলছেন শাহাদাত হোসেন সবুজ।
ধন্যবাদ কবির ভাই। আপনি যেমনটি বলছিলেন, সেনেটর ম্যাকেনের শবদেহ গতকাল শুক্রবার ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে রাখা হয়েছিল। সেখানে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম বিদায় জানান সেনেটর ম্যাকেনকে। সেই অনুষ্ঠানে যোগ দিতে NYPD অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ বিভাগের লিউটেন্যান্ট শামসুল হক, আপনি আপনার সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন নিউ ইয়র্ক থেকে, এবং আমাদের স্টুডিওতে স্বাগত আপনাকে।
আপনাকেও ধন্যবাদ, শ্রোতাদেরকে ধন্যবাদ।
আমেরিকার রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে কাজ করে, জন ম্যাকেনের মৃত্যুর মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণিত হলো। আমি দেখছিলাম আপনি নিউ ইয়র্ক থেকে রওনা হওয়ার আগে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কেন আপনি আপনার 7 বছরের এই সন্তানকে নিয়ে ওয়াশিংটনের পথে। আপনার কাছ থেকে শুনতে চাই।
আমার ছেলে সবসময় একজন রিয়েল হিরোকে দেখতে চাইত, তাই এর জন্য আমি বলছি যে আমি একজন রিয়েল আমেরিকান হিরোকে ওকে দেখা করার অপরচুনিটি দেবো, এই জন্য নিয়ে আসছি ওয়াশিংটন ডিসিতে।
আর জন ম্যাকেইন, আপনি আপনার সাথে এর আগে কথা হচ্ছিল স্টুডিওতে ঢোকার আগে, আপনি বলছিলেন যে জন ম্যাকেইনের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক রয়েছে, তিনি বাংলাদেশি একটি মেয়েকে
শিশুকন্যাকে
দত্তক নিয়েছিলেন, তার কথা আপনি বলছিলেন।
ওর নাম হচ্ছে ব্রিজেট ম্যাকেইন, যখন ও এক মাস বয়স ছিল তখন ও জন্ম থেকে ওর কয়েকটা রোগ ছিল, ওর ইয়ে করার ওই বাছার অবস্থা ছিল না। এর জন্য আমেরিকায় জন ম্যাকেইন এবং ওর ফ্যামিলি অ্যাডাপ্ট করছে ওনাকে, ওনাকে ট্রিটমেন্ট দিছে, ওনাকে একটা নতুন লাইফ দিছে, অ্যান্ড দ্যাটস হোয়াট মেক্স হিম অ্যান আমেরিকান হিরো। অ্যান্ড অলসো জন ম্যাকেইন সার্ভড ইউনাইটেড স্টেটস মিলিটারি, ইউনাইটেড স্টেটস নেভি ডিস্টিংগুইশলি ডিউরিং দ্য ওয়ার ইন ভিয়েতনাম। উনি সাহসের সাথে যুদ্ধ করছেন এবং হি ওয়াজ উইলিং টু গিভ হিজ ওন লাইফ অন বিহাফ অফ আওয়ার নেশন, অ্যান্ড দ্যাটস হোয়াট মেক্স হিম এ হিরো টু।
জি
হ্যাঁ, আপনি যেমনটি কিনা বললেন শামসুল হক স্যার, সেটা হচ্ছে জন ম্যাকেইনের বাবা উনি যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অ্যাডমিরাল ছিলেন, তাঁর বাবাও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অ্যাডমিরাল ছিলেন, তো পারিবারিক সূত্রেই জন ম্যাকেইনের এটা একটা সম্পর্ক আছে নৌবাহিনীর সঙ্গে ছিল। এবং যেটা কিনা সবুজ বললেন যে লেফটেন্যান্ট শামসুল হক এসেছেন সপরিবারে জন ম্যাকেইনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, শিশুপুত্র ইরফান এসেছে। তো ইরফান, হোয়াট ডিড ইউ সি ইয়েস্টারডে?
আই স জন ম্যাকেইন,
হিজ বডি লাইং ইন দ্য ক্যাপিটল হিল রোটান্ডা।
ইয়া, হিজ কফিন was over his coffin was an American flag.
Yeah, why an American flag?
To show that respect and to show he's a hero.
What did you say?
I saluted him
and then paid your respects.
And I paid my respect.
Good.
ধন্যবাদ ইরফান তোমাকে, এই আমেরিকান হিরোকে তুমি শ্রদ্ধা নিবেদন করতে এসেছো একেবারে নিউ ইয়র্ক থেকে তোমার বাবার সাথে,
বাবা মা এবং
ছোট
বোন।
এটা তোমার জীবনে এটা একটা অসাধারণ স্মৃতি হয়ে থাকবে এবং তোমাকে উদ্বুদ্ধ করবে আমেরিকান মূল্যবোধকে সামনের দিকে এগিয়ে নিতে। তো ধন্যবাদ লুটেন্যান্ট শামসুল হক আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আগামীকাল ম্যারিল্যান্ডের রাজধানী অ্যানাপোলিসে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে জন ম্যাককেইনকে। আবারও শ্রদ্ধা ভালোবাসা জন ম্যাককেইনের প্রতি, ধন্যবাদ।
আপনারা বুঝতেই পাচ্ছেন শ্রোতা দর্শকরা যে আজকে আমাদের স্টুডিওতে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বাংলাদেশি আমেরিকান লিউটেন্যান্ট শামসুল হক এবং তার শিশুপুত্র ইরফানের উপস্থিতি এটাই প্রমাণ করে যে আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধের প্রেক্ষাপটে সেনেটর জন ম্যাককেইন তার মৃত্যুর মধ্যে দিয়ে রেখে গিয়েছেন এক মৃত্যুহীন প্রাণ। আমরা সবাই জন ম্যাককেইনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শাহাদাত হোসেন সবুজ, লেফটেন্যান্ট শামসুল হক এবং ইরফান, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরকে ধন্যবাদ।
থ্যাংক ইউ। ইতিমধ্যে গতকালকেই ডিট্রয়েটের গ্রেটার গ্রেস টেম্পলে প্রখ্যাত সঙ্গীত শিল্পী যুক্তরাষ্ট্রের রিথা ফ্র্যাঙ্কলিনের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছিলেন পরিবারের সদস্যবর্গ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সহ শিল্পী, কবি, রাজনীতিবিদ এবং অসংখ্য বিভিন্ন স্তরের মানুষ। কুইন অফ সোল খ্যাত প্রিয় এই শিল্পীর শেষকৃত্যানুষ্ঠানের প্রতিবেদন লিপিবদ্ধ করেছেন ভয়েস অফ আমেরিকা সাংবাদিক সিন্ডি সেন, এবং তারই ভিত্তিতে আপনাদের কাছে রিপোর্ট উপস্থাপন করছেন সেলিম হোসেন।
রানীর শেষকৃত্যানুষ্ঠান সেভাবেই যেন সাজানো, কুইন অফ সোল খ্যাত জনপ্রিয় অ্যারেথা ফ্র্যাঙ্কলিনকে পরানো হয় সোনালি রঙের গাউন, সোনালি জুতা, তাঁর ক্যাসকেটটিও ছিল ঝলমলে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের শোক সঙ্গীতের সুরের মূর্ছনা ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। নাগরিক অধিকার নেতা আল শার্পটন বললেন, তিনি বিশ্বাস করেন ক্যান্সারের কাছে পরাস্ত হওয়া এই জনপ্রিয় শিল্পী স্বর্গে অবস্থান করছেন। বলছিলেন, এখনই সময় রানীর মুকুট পরানোর। অ্যারেথা, নাও তোমার মুকুট গ্রহণ করো। প্যাস্টর এল ব্রাঞ্চ বলেন, অ্যারেথা ফ্র্যাঙ্কলিনের জনপ্রিয়তা বিশ্বব্যাপী, কিন্তু তাঁর নিজের শহর ডেট্রয়েটকে, তাঁর শেকড়কে তিনি কখনোই ভোলেননি।
Who touched so many lives the world over, from popes and presidents, even to the least and the last, whose music captivated our minds.
সারা বিশ্বে তিনি অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করেছেন। পোপ থেকে প্রেসিডেন্ট সকলের প্রিয় ছিলেন তিনি। তাঁর সঙ্গীত আমাদেরকে আন্দোলিত করেছে, আমাদের হৃদয়কে আলোড়িত করেছে। ফ্র্যাঙ্কলিনের ছোটবেলার বন্ধু শিল্পী স্মোকি রবিনসন প্রিয় বন্ধুর জন্য সঙ্গীত পরিবেশন করেন। শেষকৃত্যানুষ্ঠানে নাগরিক অধিকার আন্দোলন, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং সাধারণ মানুষের নানা আন্দোলনে অ্যারেথা ফ্র্যাঙ্কলিন ছিলেন শক্ত সমর্থক, এ কথা তুলে ধরেন বক্তারা। যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন,
She was that rare queen who never lost the common touch. She could drop her fur coat on the stage of the Kennedy Center in front of those with great power.
বলছিলেন, তিনি ছিলেন একজন বিরল রানী যিনি কখনোই সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। তিনি কেনেডি সেন্টারের স্টেজে তার লোমাবৃত কোট খুলে সম্পদশালীদেরকে দেখিয়ে দিতে পারতেন তিনি দরিদ্র অসহায় মানুষের পাশে আছেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন,
She lived with courage, not without fear, but overcoming her fears. She lived with faith, not without failure, but overcoming her failures.
বলছিলেন, তিনি ছিলেন সাহসী, তিনি ভীত ছিলেন না তা নয়, তবে তিনি ভয়কে জয় করতে পেরেছেন। তিনি বাস করতেন বিশ্বাসের সঙ্গে, তাতে তিনি যে হারাতেন না তা নয়, কিন্তু পরাজয়কে জয় করতেন। তিনি ছিলেন ক্ষমতাশালীও, দুর্বলতা যে ছিল না তা নয়, কিন্তু সে দুর্বলতাকে তিনি অতিক্রম করতেন। বিল ক্লিনটন এবং এরিক হোল্ডার বলেন, বিশ্বব্যাপী অ্যারেথা ফ্র্যাঙ্কলিন লক্ষ লক্ষ কোটি ভক্তের মতোই তাঁরাও তার ভক্ত ছিলেন।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
সিরিয়া ও ইরান সরকারের পূর্বেকার অথবা বর্তমান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অথবা কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন প্রসঙ্গে ওয়াশিংটনে সাম্প্রতিক এক ভাষণে ব্যুরো অফ আর্মস কন্ট্রোল ভেরিফিকেশন অ্যান্ড কমপ্লায়েন্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ইয়েলেম পাবলেতে বলেন, এর কারণে দায়িত্বশীল সব দেশগুলো আজ চ্যালেঞ্জের মুখোমুখি। ডক্টর পাবলেরে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার রণনীতিতে গণবিধ্বংসী মারণাস্ত্র ও সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রীর বিস্তার রোধ বা নির্মূল করা, তাদের সরবরাহ এবং প্রযুক্তি বিনষ্টে পদক্ষেপ জোরদার করার কথা ব্যক্ত করা হয়েছে। এই রণনীতিতে গণবিধ্বংসী মারণাস্ত্র ব্যবহারকারী রাষ্ট্র ও সংস্থাসমূহকে জবাবদিহি করার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। রাসায়নিক অস্ত্র প্রসঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাবলেদে বলেন, আসাদ সরকার তাদের ব্যবহার বন্ধে দুঃখজনকভাবে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্সের যৌথ তদন্তকারী সংস্থা এবং জাতিসংঘ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে যে সিরীয় জনগণের বিরুদ্ধে সিরীয় সরকার চারটি রাসায়নিক হামলার জন্য দায়ী। সিরিয়া এছাড়াও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং আন্তর্জাতিক আণবিক সংস্থার নিরাপত্তা চুক্তি অব্যাহতভাবে অমান্য করে চলেছে। প্রেসিডেন্ট আসাদ দাইর আল জোর এলাকায় অঘোষিত একটি প্লুটোনিয়াম রিয়্যাক্টর নির্মাণ শুরু করেছিল। ইসরায়েল 2007 সালে বিমান হামলায় তা ধ্বংস করে দেয়। এই রিয়্যাক্টর বা তার অবস্থান এবং অন্যান্য নিরাপত্তামূলক প্রশ্নের জবাব দিতে বা IAEA তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে সিরিয়া বারবার তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ইরান ও তার পরমাণু উচ্চাভিলাষ সম্পর্কে ডক্টর পাবলিতে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে পরমাণু চুক্তি, যা থেকে যুক্তরাষ্ট্র মে মাসে নিজেদের প্রত্যাহার করে নেয়, তা ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ। তার মতে অন্যতম ত্রুটি হচ্ছে এই চুক্তি ইরানকে কখনই ফিজাইল উৎপাদন ক্ষমতা অর্জন করতে বাধা দিতে সমর্থ হয়নি, যে উৎপাদন ক্ষমতা অত্যন্ত দ্রুত হারে তাদের পরমাণু অস্ত্রে সজ্জিত করতে সক্ষম করত। এছাড়াও এসব তৎপরতা যাচাই করার নীতিমালা পর্যাপ্ত ছিল না, এবং সবচাইতে বেশি উদ্বেগের যে কারণ ছিল তা হচ্ছে চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং রাসায়নিক অস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করা হয়নি। ডক্টর পাবলেটে জাতীয় নিরাপত্তা রণনীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার উদ্ধৃতি উল্লেখ করেন, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বিশ্বের এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী মুষ্টিমেয় কতগুলো অশুভ রাষ্ট্রীয় ক্ষমতা, যারা মুক্ত এবং সভ্য রাষ্ট্রের সকল নীতিকে লঙ্ঘন করছে। সেসব অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সর্বদা জাগ্রত থাকতে হবে। ডক্টর পাবলেতে গুরুত্ব আরোপ করে বলেন, আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার প্রতি অবাধ্য আচরণ এবং তার প্রতি চরম অশ্রদ্ধার মূল্যায়ন ও তা লিপিবদ্ধ করতে হবে। তিনি বলেন, সঠিক পদক্ষেপ নেওয়া এবং তার জবাবদিহি করা সম্ভব, এবং তা অবশ্যই করার প্রয়োজন পড়বে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন, আমাদের তরফের জবাব, আমাদের তরফের ব্যাখ্যা, এসব নিয়ে মিতালির জন্য উপস্থিত হচ্ছেন রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতবন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে বেশ কয়েকটি চিঠি এসেছে তাহেরা। ঢাকা থেকেও আমাদের ফ্যান ক্লাব সমন্বয়ক জহুরুল আলম এক প্যাকেট চিঠি পাঠিয়েছেন। তো এখানে আমি যা দেখছি যে পোস্ট কার্ডে এইচ এম তারেক, যিনি আমাদের নিয়মিত লিখে থাকেন, এইচ এম তারেক, তিনি মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ থেকে লিখছেন এবং বেশ কয়েকটি পোস্ট কার্ড পাঠিয়েছেন। আমরা ওনাকে বলেছিলাম যে অনেক কিছু উপহার সামগ্রী পাঠাতে বলেছিলেন, ক্যালেন্ডার পাঠাতে বলেছিলেন, কিন্তু ওনার হাতে নাকি যায় না নিয়মিত। তো আমরা এবছর ক্যালেন্ডার তো এখনও হাতে আসেনি, অবশ্যই পাঠাবো সেটাই জানাচ্ছি। উনি লিখছেন যে, আমার প্রিয় বেতার কেন্দ্র ভয়েস অফ আমেরিকা এবং তার অগণিত শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং তিনি লিখেছেন যে, আপনাদের নতুন নতুন অনুষ্ঠান, নতুন আঙ্গিকে যে অনুষ্ঠান সেগুলো ভালো লাগছে, এভরিডে গ্রামার, নারীকণ্ঠ খুবই ভালো লাগছে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন এবং অন্যান্য অনুষ্ঠানও কেমন লাগছে আপনি মতামত জানাবেন। আপনার টেলিফোন নম্বর পাঠিয়েছেন, তো আজকে তো সম্ভব হলো না তাহেরা, কোনো একদিন ওনাকে ফোন করে ওনার মন্তব্য আমরা আবার নেব। ধন্যবাদ চিঠি লেখার জন্য।
এরপরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ আব্দুল মান্নান, গ্রাম সোনামনসা, ডাক সোনাইচণ্ডীহাট, চাপাই নবাবগঞ্জ থেকে লিখেছেন। আপনার দীর্ঘ চিঠির অংশবিশেষ পড়া শোনাচ্ছি। আপনি লিখেছেন, মিডিয়াম ওয়েভে 1575 কিলোহার্টজে অনুষ্ঠান শুনি, তবে 1575 কিলোহার্টজে কোনো কোনো দিন মোটেও শোনা যায় না। আরও লিখেছেন, আপনাদের কাছে ইমেল ও চিঠি পাঠাচ্ছি কিন্তু মিতালি অনুষ্ঠানে আমার কোনো চিঠি পড়া হচ্ছে না, তবুও চিঠি লিখছি কারণ ভয়েস অফ আমেরিকাকে খুবই ভালোবাসি। এখন প্রতি শনিবার মিতালি অনুষ্ঠান হচ্ছে, আমাদের অনুরোধ প্রতি শনিবার যেন মিতালি অনুষ্ঠান হয় এবং মাঝে মাঝে রবিবারেও যেন মিতালি অনুষ্ঠান করেন।
আসলে আমরা চেষ্টা করব যে অন্য আরেকটি দিন যদি বাড়িয়ে দেওয়া যায়, এখন তো অন্যান্য অনেক অনুষ্ঠানই আমরা শোনাচ্ছি, তো দেখা যাক আগামীতে আমরা অনুষ্ঠানের সময় বা অন্য আরেকটি দিন মিতালি অনুষ্ঠান প্রচার করতে পারি কি না।
আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠি একটি ইমেল, লিখেছেন ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে লিখেছেন। লিখেছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর ভালোবাসা। একটি প্রশ্ন, আলাস্কা রাজ্য আমেরিকা কত সালে রাশিয়ার কাছ থেকে কত অর্থের বিনিময়ে কিনেছিল?
বাহ, বেশ ভালো প্রশ্নটি তাহেরা, তুমি তো তখন এটা নিয়ে অনেক গবেষণা করছিলে। আসলে আলাস্কা কিন্তু আরেকটি কথা দেয়, আমেরিকার সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে, কিন্তু লোক সংখ্যা অনেকই কম, কারণ খুবই ঠান্ডা দেশ
গ্রীষ্মকালে এবং শীতকালে তো বটেই।
ঠিক আছে, আলাস্কার সম্পর্কে জানতে চেয়েছিলেন তার জবাবটি।
একটু ছোট্ট করে জানাচ্ছি, যুক্তরাষ্ট্র প্রায় 191 বছর আগে অর্থাৎ 1867 সালের মার্চ মাসের 30 তারিখে রাশিয়ার কাছ থেকে এই বিশাল রাজ্যটি কিনেছিল মাত্র $72,00,000 দিয়ে। আপনারা এখন চিন্তাও করতে পারেন না যে এত
এত কম দামে আর এত প্রাকৃতিক সম্পদে মানে একেবারে অত্যন্ত পরিপূর্ণ এই রাজ্যটি।
হ্যাঁ, অনেকে বলে থাকে যে রাশিয়া দানই করে দিয়েছে এতই নগণ্য অর্থে, আর এখন যদি তার পরিমাণ আমরা ভাবতে যাই সেটা বিশাল, কারণ প্রাকৃতিক গ্যাস
কোটি কোটি ডলার রয়েছে। তখন তো কেউ গ্যাস আহরণ করার কথা চিন্তা করেনি বা সেইভাবে ভূগর্ভে কি আছে সেটাই তারা নির্ধারণ করেনি।
বলা হয়ে থাকে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড এই রাজ্যটি আমেরিকার পক্ষ থেকে চুক্তিতে সই করেছিলেন, আর রাশিয়া 1859 সালে আলাস্কা বিক্রি করার প্রস্তাব দেয়, কিন্তু গৃহযুদ্ধের কারণে এই চুক্তিটি বেশ কিছু বছর পিছিয়ে পড়েছিল। আর আলাস্কা রাজ্য 1946 সালে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে বহু বছর পরে। আর আলাস্কার আয়তন হচ্ছে 663,300 বর্গ মাইল, আর রাজধানীর নাম জুনো এবং বড় শহরের নাম হচ্ছে অ্যাঙ্করেজ। 2018 সালের হিসেব অনুযায়ী আলাস্কার জনসংখ্যা হচ্ছে 738,068 জন। গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 12-25 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে হিমাঙ্কের নিচে 15-1.1 ডিগ্রি পর্যন্ত থাকে।
কনকনে ঠান্ডা, বাইরে বেরোনোর কথা চিন্তাই করা যায় না।
আমরা ছোটবেলায় যেমন পড়েছি যে ইগলু তো আলাস্কাতেই দেখা যায়,
হ্যাঁ সেই বাড়িগুলো বরফ দিয়ে
তৈরি। ধীরেন বসাক, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আশা করি আগামীতেও আবারও জানতে চাইবেন নানা বিষয়ে।
হ্যাঁ, কেউ কিছু জানতে চাইলে আমাদের জন্য সেটা খুঁজে তার প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হয়।
এর পরের চিঠিটি লিখেছেন খন্দকার রফিকুল ইসলাম, সভাপতি সোর্স অফ নলেজ ক্লাব শাহপুর সান্তাহার নওগাঁ থেকে। দীর্ঘ ইমেল লিখেছেন, তার অংশবিশেষ পড়ছি মিতালি ভয়েস অফ আমেরিকা। বাংলা বিভাগের সকলকে অশেষ প্রীতি ও কুশল জানিয়ে আজকের পত্রখানা শুরু করছি। ইতিমধ্যে আমাদের দেশে ঈদ উল আজহা কোরবানির ঈদ উৎসব পালন হচ্ছে, এখন প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ ভাই, আপনার চিঠিটি পেয়েছি আমরা 26 তারিখে। 26 তারিখের পরে তো এই প্রথম আমরা মিতালির আশা করছি, তাই না? তো সে কারণে আপনার চিঠির উত্তর দিতে একটু দেরি হয়ে গেল। আরও লিখেছেন, 2018 সালের 8 মাস চলে গেল প্রায়, কামনা করি 2019 সালে আপনাদের আরও পরিমার্জিত বিনোদনধর্মী বাস্তবসম্মত অনুষ্ঠান শ্রোতাদের উপহার দিয়ে যাবেন। প্রযুক্তিগত উৎকর্ষতা আজ যে পর্যায়ে পৌঁছেছে তাতে করে বেতারের প্রচারণা, অনুষ্ঠানের আঙ্গিকগত গঠনগত পরিবর্তন আজ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। শ্রোতাদের চাহিদা ঠিক তেমনি বলেই আমি মনে করি।
শ্রোতাদের চাহিদাও বাড়ছে।
হ্যাঁ নিশ্চয়ই। আর আমাদের শ্রোতা ক্লাবের সকল সদস্য আপনাদের বেতার কেন্দ্রের উচ্চ প্রশংসা করে থাকে, তার মানে খুবই প্রশংসা করে থাকে।
ভালো লাগছে, হ্যাঁ শ্রোতাদের ভালো লাগার জন্যই আমাদের সব পরিবেশনা।
তবে সবশেষে একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটি হচ্ছে, আপনাদের দেশে স্কুল কলেজে পড়া ছাত্রছাত্রীরা তাদের বড় ধরনের ছুটি কিভাবে কাটায়, বিস্তারিত জানাবেন।
আসলে স্কুলের ছুটিটা সবচেয়ে বড় হয় প্রায় 2.5 মাস, গ্রীষ্মকালীন ছুটি যেটা হয়, সেই সময় জুন মাসের মাঝামাঝি থেকে একেবারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত, লেবার ডে পর্যন্ত ছুটি থাকে। এবং তখন তারা অনেকেই সামার ক্যাম্পে যায়, গ্রীষ্মকালীন ক্যাম্পে নানান খেলাধুলা, সাঁতার কাটা এইসবের মধ্যে, এবং নতুন কিছু শিখতে তারা চেষ্টা করে। এছাড়াও অনেক ছেলে মেয়ে কিন্তু তাদের ওই পকেট মানি, নিজের হাত খরচের জন্য 16 বছর বয়স হলে তারা কাজ করে। তাহলে আজকে কিন্তু হাতে খুব একটা সময় নেই, চিঠিপত্রের জবাবের আসর আজকে এখানে শেষ করতে হয়।
শ্রোতাবন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ তাহলে এ পর্যন্তই।
এই কদিন আগেই বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 42তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নজরুলের সাহিত্যকর্ম নিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ডক্টর গুলশান আরা এবং কাজী বেলাল শাহজাহান। ওয়াশিংটনে আসন্ন উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের প্রেক্ষাপটে ওদের সঙ্গে কথা বলেছেন আসানুল হক।
জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় তো মোয়া। এই বিখ্যাত লাইনগুলো লিখেছিলেন যিনি, তিনি হচ্ছেন বিদ্রোহের কবি, মানবতার কবি, প্রেমের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজকের অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি রয়েছেন যারা এই যুক্তরাষ্ট্রে প্রায় 50 বছর ধরে আছেন এবং তারা যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে নজরুলকে নিয়ে কিছু গবেষণার কাজ করছেন দীর্ঘদিন ধরে। আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি, ডক্টর গুলশান আরা এবং রয়েছেন কাজী বেলাল শাহজাহান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক, সেখান থেকে আপনি আপনার পিএইচডি করেছেন এবং বর্তমানে দীর্ঘদিন ধরে আপনি বায়োটেকনোলজি ক্ষেত্রে কাজ করছেন। অন্যদিকে কাজী বেলাল শাহজাহান, আপনি একজন আলোকচিত্রী, আপনি একজন সঙ্গীত শিল্পী এবং আপনি ইংল্যান্ডে আলোকচিত্র নিয়ে পড়ালেখা করেছেন এবং আপনিও এই দেশে দীর্ঘদিন ধরে আছেন। প্রথমেই আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে নজরুলকে নিয়ে যুক্তরাষ্ট্রে অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ হচ্ছে যেগুলোর সাথে আপনারা দুজনেই জড়িত আছেন, আপনি একটু বলবেন যে কি ধরনের কাজ হচ্ছে?
আমি একটা ইউনিভার্সিটির কথা বলি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কানেটিকাট, যেটা কানেটিকাটে অবস্থিত, এবং সেই ইউনিভার্সিটিতে অনেকদিন ধরে নজরুল নিয়ে কাজ হচ্ছে। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টসরা নজরুলের উপরে সেমিনার করছে এবং কবিতা আবৃত্তি করছে, সবই অবশ্য অনুবাদের মাধ্যমে, এবং নজরুলের নাটক করছে। কিছুদিন আগে নজরুলের জাগো সুন্দর চিরকিশোর, ওই নাটকটা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ আমি করেছিলাম, এবং ইউনিভার্সিটি অফ কানেটিকাটের ড্রামা ডিপার্টমেন্ট, থিয়েটার ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট এবং এশিয়ান আমেরিকান কালচারাল সেন্টার, তাদের সবার যৌথ প্রচেষ্টায়, যৌথ উদ্যোগে এইটা স্টেজ হয়েছিল। এবং যারা সত্যি অর্থে নজরুল যদি বেঁচে থাকতেন উনি খুবই খুশি হতেন, কারণ ওই নাটকটা হয়েছিল, যে স্টুডেন্টরা ছিল, যে ছাত্রছাত্রীরা ছিল, তারা ছিল সব ধর্মের, সব বর্ণের, সারা পৃথিবী থেকে যারা এসেছে ইউনিভার্সিটি অফ কানেটিকাটে। তো এটা খুবই আনন্দের সময় গেছে আমাদের, এরকম অনেক কাজ হচ্ছে।
আপনি চমৎকার বলেছেন। আমি কাজী বেলাল, আপনার কাছে আসার আগে দর্শকদের একটু দেখাতে চাই, ডক্টর গুলশান আরা, আপনি লিখেছেন লাইফ অ্যান্ড লিরিক কাজী নজরুল ইসলামের ওপর একটি বই, এবং আরেকটি বই লিখেছেন, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম, মায়া অ্যাঞ্জেলো, টু জিনিয়াসেস ফ্রম দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। এই দুটো বই আপনি লিখেছেন যেগুলো নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে। কাজী বেলাল, আপনার কাছে আসতে চাই একটু, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সেখানেও নজরুল নিয়ে গবেষণা হচ্ছে, সেটা কী ধরনের?
জি, 2002 সালে আমরা যখন ক্যালিফোর্নিয়াতে আপনার অষ্টমতম নর্থ আমেরিকা নজরুল কনফারেন্সটা হোস্ট করলাম, তখন আমাদের যে কিনোট স্পিকার ছিলেন ওনার নাম হলো প্রফেসর উইনস্টন ল্যাংলি, যার বইটা আপনার কাছে আছে, উনি ছিলেন কিনোট স্পিকার। তার কম্পেলিং স্পিচ যেটা ছিল, ইট ওয়াজ সো পাওয়ারফুল দ্যাট দি এন্টায়ার ডিপার্টমেন্ট, আপনার ওখানে ক্যালিফোর্নিয়া রিলিজিয়াস ডিপার্টমেন্ট যারা ছিলেন ডিন, ইনক্লুডিং দি ডিন অফ দ্য, তারা দে ফেল্ট ইট ওয়াজ আটমোস্ট ইম্পর্টেন্ট ফর দেম টু ওপেন এ এন্ডাওমেন্ট আর কি। আমি সরি, বাংলাতে ইংরেজি
বলছি।
এবং ওনার স্পিচে এবং আমাদের অবশ্য দুজনেরও প্রচুর প্রচেষ্টা ছিল, যার ফলে ওখানকার আপনার ওই ডিন যে ছিলেন এলিজাবেথ সে, উনি বললেন যে দিস ইজ এ গুড কজ, আমরা নজরুলের একটা এন্ডাওমেন্ট ওপেন করছি এক্ষুনি তোমাদের খাতিরে। আজকে আপনার ওটা পরিস্থিতিটা যেখানে এসছে সেটা হলো, ওখানে আমরা $110,000 মতো উঠে গেছে, আরও উঠছে, এবং ওখানে আপনার ছাত্রছাত্রীদের নজরুল সম্বন্ধে শিক্ষা দেওয়া হচ্ছে, তারা পেপার লিখছে, পেপার লিখে সাবমিট করার পরে তারা তার গ্রেড পাচ্ছে, মার্ক পাচ্ছে, এবং এটা মানে নজরুলের প্রত্যেক বছর 3-4 করে লেকচারশিপ ওখানে হচ্ছে আর কি।
অনেক ধন্যবাদ ডক্টর গুলশান আরা। আপনার কাছে একটা প্রশ্ন আমার করতে খুব ইচ্ছে করছে, সেটি হচ্ছে যে মায়া অ্যাঞ্জেলো যুক্তরাষ্ট্রের একজন অন্যতম প্রধান কবি এবং তিনি প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে, অসাধারণ একজন কৃষ্ণাঙ্গ কবি,
কাজী নজরুল ইসলাম এবং মায়া অ্যাঞ্জেলো, টু জিনিয়াসেস ফ্রম দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, এই দুজনকে একটা বইয়ে পাশাপাশি আনার কারণটা কি?
খুব চমৎকার প্রশ্ন করেছেন। এই মায়া অ্যাঞ্জেলোর জীবনী আমি পড়লাম, মায়া অ্যাঞ্জেল নজরুলকে তো আমি অনেকদিন ধরে পড়ছি, দুজনকে পাশাপাশি রেখে আমার মনে হচ্ছে বিভিন্ন রূপে বিভিন্ন সময় একই মানুষ যেন। মায়া অ্যাঞ্জেলোর যেই রকম ছোটোবেলা থেকে অনেক যুদ্ধ বিগ্রহর মধ্যে জীবনে ছড়িয়ে ছিটিয়ে শেষ হয়ে যেতে পারত, যেই পরিবেশে সে বড় হয়েছে, নিজেকে স্থাপন করেছে, নজরুলের ঠিক একই, যত যুদ্ধ বিগ্রহ সব কিছুর মধ্যে দিয়ে, কত পভার্টি দারিদ্রের মধ্যে দিয়ে কীভাবে দুজনের জীবন যেন, আমি ওখানে লিখেছি যে সময় এবং স্থান এই দুটো বাদে দুজনে একই মানুষ, কারণ যেইভাবে তারা সব অতিক্রম করে করে অবশেষে মানবতার কথা বলেছে, সব মানুষ এক কথা বলেছে, এই জিনিসটা আমাকে এখন পর্যন্ত কি লোমহর্ষক বলে মনে হয়, কীভাবে দুটো ট্যালেন্ট একইভাবে এত কিছুর পরে একই মেসেজ একই আমাদেরকে শুনিয়েছে, মানবতা মানবতা মানবতা।
আপনি যথার্থই বলেছেন, মায়া অ্যাঞ্জেলোর জীবনে যে বিদ্রোহী চেতনা তার মধ্যে ছিল, অসম্ভব দুঃখ যন্ত্রণা বিপদের ভেতর দিয়ে গেছেন কিন্তু কখনোই ভেঙে পড়েননি, এবং যেটা নজরুলের সাথে মায়া অ্যাঞ্জেলোর আমার কাছে মনে হয় যে খুব একটা বড় যোগাযোগ, সেটা হচ্ছে দুজনের মধ্যে এত নির্ভীক চিত্ত, এত নির্ভয়ে তারা কথা বলেছেন, কখনো রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সরকারের বিরুদ্ধে সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, একলা দাঁড়িয়েছেন, নজরুলের মতোই মায়া অ্যাঞ্জেলোও সেটি করেছেন। কাজী বেলাল, আপনি একটু বলবেন যে এই যে যুক্তরাষ্ট্রে নজরুল সম্মেলন হতে যাচ্ছে এইবার, এবং নজরুল সম্মেলন এর আগেও হয়েছে, এই নজরুল সম্মেলনের যে ভূমিকাটা যুক্তরাষ্ট্রে এবং সারা পৃথিবীতে নজরুলকে ছড়িয়ে দেবার ক্ষেত্রে, সেটা কতটা কার্যকর এবং কতটা আপনার মনে হয় সফল হচ্ছে?
আমি মনে করি এটা আমার যতটুকু সম্ভব আমাদের এখনকার পরিস্থিতিতে আমার মনে হয় আমরা যথেষ্ট দূরে গিয়ে এসেছি। জাস্ট অ্যালোন আপনার ওই নর্থ আমেরিকান নজরুল কনফারেন্স তো শুরু হয়েছিল 1990, আপনিও বোধহয় জানেন এটা রাটগার্সে হয়েছিল, প্রিন্সটন ইউনিভার্সিটিতে। প্রথম আমার এক ক্লোজ ফ্রেন্ড মিস্টার মাহমুদ বিল্লা এটার আপনার উদ্যোক্তা ছিলেন, আমরাও ছিলাম, ওখান থেকে শুরু হয়েছিল। তারপর আমরা প্রমিস করলাম যে একটা দুবছর অন্তর অন্তর হতে চলো, এটা যেটা হচ্ছে আপনার যে প্রত্যেক দুবছর অন্তর অন্তর একটা করে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এটা প্রচণ্ডভাবে আপনার প্রচারিত হচ্ছে আর কি, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তো এটার দরকার আছে। এছাড়া একই সাথে আমরা যে কাজটা করছি আর একটা স্পেসিফিক এরিয়াতে, যেখানে নজরুলের যে দর্শনবিদ্যাটা এটা একাডেমিতে ছড়িয়ে দেওয়া, তো এই দুটোর সম্মেলনে আমি অবশ্যই কনভিন্সড, এবং আপনাকে অত্যন্ত প্রাইডের সাথে কথাটা বলতে পারি যে প্রচণ্ডভাবে ছড়িয়ে যাচ্ছে আমেরিকাতে, যদিও এটা আরও অনেক বাড়তে পারত। এছাড়া যদি আপনার আর কিছু, আমার একটা ছোট্ট কথা আমি বলে এটার সাথেই আসে, আমরা যখন শুরু করলাম পুষ্প আর আমি আপনার এটা সম্বন্ধে, আমার বন্ধু যেমন মাহমুদ বিল্লা আরও অনেকে ছিলেন অবশ্য, তো আমরা একটা কথাতে ইয়ে হয়েছিলাম অত্যন্ত, মানে আপনার কী বলবো, চার্জড আপ হয়ে গেছিলাম, সেটা ছিল নজরুল বলেছিলেন, ইভেন দো আই ওয়াজ বর্ন ইন দিস কান্ট্রি ইন দিস সোসাইটি আই বিলং টু দ্য ওয়ার্ল্ড, এটা বলেছিলেন, তো হি ইজ নো লঙ্গার দেয়ার, এবং হাউ ক্যান হি বিলং টু দ্য ওয়ার্ল্ড, এটা দায়িত্ব আমাদের উপরে ছিল, মানে বাঙালি জাতির উপরে, পুরো বাঙালি জাতির উপরে, তো সেইটাই আমাদেরকে প্রথমত ভীষণভাবে চার্জ করেছিল, এবং ওই প্রতিজ্ঞা নিয়েই আমরা ওই আপনার 85 থেকে শুরু করেছিলাম, এখন 19 তো আপনার এখন 2018 সাল এখনও চলছে।
এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করবো, আচ্ছা সে আমি অ্যাড করতে চাচ্ছি যে ইদানিং গত কয়েক বছর ধরে আমাদের সাথে কিন্তু, আমরা কিন্তু প্রথম প্রথম দুজনেই টু সোলজার ফোর্স বলতে পারেন, অনেক দিন কাজ করেছে, কিন্তু অবশেষে এখন যা হয়েছে অনেক লোকে আমাদের সাথে হাত মিলিয়েছে, এই বিশেষ করে ইউনিভার্সিটি অফ কানেটিকাটে যে আমরা নজরুল চেয়ার স্থাপন করতে উদ্যোগটা নিয়েছি, তার সাথে নর্থ আমেরিকান নজরুল কনফারেন্স কমিটি আমাদের সাথে জড়িত আছে, বিশেষ করে নজরুল কনফারেন্স কমিটির ভাইস চেয়ারম্যান যে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, এবং নজরুল একাডেমি অফ ইউএসএ যেটা নিউ ইয়র্কে অবস্থিত, তার যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে টিপু সুলতান, তিনারা তার পুরো ফোর্স নিয়ে আমাদের সাথে একটি কাজ করছেন, ফলত আমরা হয়তো খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো নজরুল চেয়ারটা উপস্থাপন করার জন্য, কানেটিকাট ইউনিভার্সিটি অফ কানেটিকাটে।
নজরুলের যে ব্যাপারটি, প্রাসঙ্গিকতার ব্যাপারটি, সেটা নিয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাই। শুরুতেই একটি কবিতার দুটি লাইন দিয়ে আমি শুরু করেছিলাম, সেই কবিতাটির আর কয়েকটি লাইন পড়ার পরে আমি আপনাদের কাছে আসতে চাই। নজরুল সেই কবি যিনি লিখেছেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুঁলেই তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাঁশি মরা, মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হওয়া। আজকে এই যে সারা বিশ্বে সাম্প্রদায়িকতা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা বাংলাদেশ হোক, ভারত হোক, যুক্তরাষ্ট্র হোক, ইউরোপ হোক, বিভিন্ন দেশে সাম্প্রদায়িকতার ব্যাপারটি রাজনীতিতে আবার একটা বড় ভূমিকা রাখতে শুরু করেছে। নজরুল সেই সময় বলেছিলেন, জানিস নাকি ধর্ম সেজে বর্ম সম সহনশীল, তাতে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া। নজরুলকে বাংলাদেশের মানুষ ভালোবাসেন বলেই মনে হয়, এবং সেটা আজকে থেকে নয়, বহু আগের থেকেই। সেই নজরুলের কবিতায় স্পষ্ট যেখানে এসব লেখা আছে, সেই সমাজে আজকে আমরা দেখছি যে এখনও সাম্প্রদায়িকতা চলছে সারা পৃথিবীতে, চলছেই। নজরুলের যেই ভাষায় তার সমস্ত লেখা সেখানেও চলছে। তাহলে আসলে ব্যাপারটা কি, আমরা কি আসলে নজরুলকে ভালোবাসি নাকি আমরা বলি শুধু যে ভালোবাসি?
আচ্ছা, আমি এটা দুই ভাগে উত্তর দিই। প্রথম ভাগটা যে প্রাসঙ্গিকতা, এখন নজরুলের প্রাসঙ্গিকতা কতটা, এইটা হচ্ছে 70 বছর আফটার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এই বছরটা 70 বছর, 1948 ওই সেটা ডিক্লেয়ার হয়েছিল বাই দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ ইউনাইটেড নেশনস। সেখানে 30টি আর্টিকেল আছে, সব আর্টিকেল বিভিন্নভাবে কীভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয় এবং সেটা লঙ্ঘন করা যাবে না, কেন, কী উপায়ে লঙ্ঘন করা হবে না, সেগুলো সব ডিসক্রাইব করা আছে, 30টা আর্টিকেল। আমি ইদানিং তাই সেটা নিয়ে কিছু গবেষণা করছি এবং দেখছি যে যেই যেই 30টা আর্টিকেলে যা যা লেখা হয়েছে, যে মানুষের মধ্যে কত ধরনের ভাগাভাগি হওয়া সম্ভব, সেটার বিরুদ্ধে নজরুল যে প্রত্যেকটা আর্টিকেলকে সে কভার করেছে, তার লেখা, তার দার্শনিকতা এবং তার প্রবন্ধ, তার বিশেষ করে আপনি যদি এটা পড়েন, রাজবন্দির জবানবন্দি, যে সাহস, যে দুঃসাহস, সে নজরুল নিজেকে প্রেজেন্ট করেছে। আমি বৈজ্ঞানিক হিসাবে আমি বলছি, স্পেস টাইম কন্টিনিউম, তার শেষ নাই, তার শুরু নাই, সে সময়ে ইটার্নিটির জন্য সে আছে, সমস্ত দেশের জন্য আছে, সমস্ত পৃথিবীর জন্য, সমকালে সবকালের জন্য নজরুল আছে। দ্যাটস ওয়াই নজরুল ইজ সো প্রাসঙ্গিক টুডে। এবং আপনি যদি সময় পান ওটা প্লিজ পড়ে দেখবেন, ওই 30 আর্টিকেলস। এবং আমি এবার যে NNCC যে সেমিনারটা হচ্ছে, কনফারেন্সটা হচ্ছে, সেখানে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি, সেটা হচ্ছে ইউনাইটেড ডিক্লারেশন অফ ইউনাইটেড হিউম্যান রাইটস অ্যান্ড কাজী নজরুল ইসলাম ইন কনটেক্সট।
এখন নজরুলকে কি আমরা ভালোবাসি আসলে?
এখন ভালোবাসি কি না সেটা হচ্ছে আর একটা ব্যাপার। যদি ভালোবাসি, তার দার্শনিকতা দিয়ে আমরা স্নাত হব, কারণ আমি আমি মনে করি এবং আমি জানিও তাই মনে করি, নজরুলকে কেউ যদি ভালোবাসে, নজরুল যেভাবে মানুষকে দেখেছে, যেভাবে সুন্দর এবং সত্যকে গ্রহণ করেছে এবং একই সাথে যেইভাবে অসুন্দর অসত্যকে সে দমন করতে যে কোনোভাবে চেষ্টা করেছে, তার জীবনের কোনো পরোয়া করেনি, কোনো মানুষ যদি নজরুলকে ভালোবাসে, নজরুল দার্শনিকতাকে হৃদয় দিয়ে গ্রহণ করে, ধারণ করে, তাহলে সেই মানুষ কখনোই অসৎ কাজ করতে পারে না। তো সেই মানুষ কাজে আমি আমার সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না যে এত অসৎ কাজ চলছে কী করে। নজরুলকে কি আমরা ভালোবাসি? আমি জানি না নজরুলকে কতটুকু বুঝছি।
এটা হলো, আমি পুষ্পর সাথে এগ্রি করি 100%। তবে আমি যেটা মনে করি, আমি নজরুলের সঙ্গীত বহু বছর ধরে করি এবং আমি ওনাকে সঙ্গীতের মাধ্যমে অনেক ভালোবেসেছি। পড়াশোনা খুব বেশি কিন্তু নজরুলের উপরে করিনি, টু বি অনেস্ট উইথ ইউ। রিসেন্টলি আমি গত 10 বছর ধরে কিছু পড়াশোনা করছি এবং এগুলো যত পড়ছি আমি, তত ওনার প্রতি আমার ভালোবাসা বাড়ছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ দের ইজ এ হিউজ গ্যাপ দেয়ার। আমাদের যারা নজরুলকে ভালোবাসেন আমরা বলেন, গান করেন যারা বা কবিতা পড়ে বেড়ান, তারা কিন্তু নজরুল সম্বন্ধে খুব বেশি পড়াশোনা করেননি, যার জন্য ভালোবাসাটা অত গভীর হয়নি। আমি আশাবাদী নজরুল সম্বন্ধে পড়াশোনা করলে ভালোবাসা ওনার সম্বন্ধে প্রচুর গভীর হবে, এটা অত্যন্তভাবে আমি বিশ্বাস করি।
ডক্টর গুলশান আরা কাজী এবং কাজী বেলাল শাহজাহান, আপনারা দুজন আমাদের স্টুডিওতে এসেছেন এবং আসন্ন নজরুল সম্মেলনও আশা করছি সফল হবে, এবং নজরুল এবং নজরুলের চেতনা, তার বিশ্বাস, তার মানবতা সারা পৃথিবীতে সবার মধ্যে ছড়িয়ে যাক সেই কামনা করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান।
আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য, আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। ভয়েস অফ আমেরিকাকে অশেষ ধন্যবাদ।
পালা গুটনোর পালা এখন, তবে তার আগে সর্বশেষ সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন সেনেটর সম্প্রতি প্রয়াত জন ম্যাকেনের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ক্যাথেড্রালে শত শত আমন্ত্রিত লোক সমবেত হয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন তার পরিবারের সদস্যরা, বন্ধুবান্ধব এবং কংগ্রেসে তাঁর সাবেক সহকর্মী। দুজন সাবেক প্রেসিডেন্ট তাঁর সম্মানে প্রশংসামূলক বক্তব্য রেখেছেন। পাঁচ দিন ব্যাপী শোক দিবসের আজ ছিল চতুর্থ দিন। রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এবং ডেমোক্রেট বারাক ওবামা ওই শেষকৃত্যানুষ্ঠানে তাঁদের এই বন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। ম্যাকেইন মস্তিষ্কের ক্যান্সার রোগে আক্রান্ত হবার পর আগেই ঠিক করেছিলেন যে এই দুজন তাঁর শেষকৃত্যানুষ্ঠানে বক্তব্য রাখবেন। 2000 সালে প্রেসিডেন্ট পদে মনোনয়নে তিনি বুশের কাছে হেরে যান এবং প্রেসিডেন্ট নির্বাচনে 2008 সালে ওবামার কাছেও পরাস্ত হন। নেদারল্যান্ডসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ওয়েক্সট্রা এক বিবৃতিতে জানিয়েছেন যে গতকাল অ্যামস্টারডামের সেন্ট্রাল স্টেশনে যে দুজন ছুরিকাহত হন তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন যে তারা জানেন এই ঘটনার শিকার দুজনই আমেরিকান নাগরিক এবং তারা নেদারল্যান্ডসে বেড়াতে গিয়েছিলেন। দূতাবাস তাদের সঙ্গে এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। সেখানকার পুলিশ বলছে যে আক্রমণকারী আফগান নাগরিক, পুলিশ তাকে গুলি করে এবং সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। দি অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে জার্মানিতে বসবাস করার অনুমতি তার আছে এবং এই হামলাকারীর ব্যাপারে তদন্তের অংশ হিসেবে অ্যামস্টারডামের পুলিশ জার্মান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। পাকিস্তান সামরিকভাবে প্রতিবেশী আফগানিস্তানে তাদের পাকিস্তান সাময়িকভাবে প্রতিবেশী আফগানিস্তানে তাদের কনসুলারের দপ্তর বন্ধ করে দিয়েছে। তারা সেখানে নিরাপত্তার অভাবের কথা বলছে এবং বলছে যে কর্তৃপক্ষ ওই কূটনৈতিক স্থাপনায় কাজে বাধা দিচ্ছে। এই কনসুলেটটি পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের রাজধানী পাকিস্তানের সীমান্তবর্তী জালালাবাদে অবস্থিত। তবে সেখানকার গভর্নর হায়াত পাকিস্তানের কনসুলেটের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন এবং আফগানদের অপমান করা এবং তাদের ভিসার কাজের জন্যে অবৈধভাবে টাকা পয়সা নেওয়ার জন্যে পাকিস্তানের কনসুলার দপ্তরকে অভিযুক্ত করেন। ট্রাম্প প্রশাসন জাতিসংঘের সেই দপ্তরের অর্থায়ন কমিয়ে দিয়েছে যারা ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্য দিয়ে থাকে। প্রশাসন বলছে যে এই সংস্থাটি এতটাই ভুল দিয়ে ভরা যে তা ঠিক করা যাবে না। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা UNRW এর প্রতি দশকের পর দশক চলে আসা তাদের সমর্থন ও সহায়তা বন্ধ করে দেয়। তারা বলে যে প্রশাসন বিষয়টি সযত্নে মূল্যায়ন করে দেখেছে এবং ঠিক করেছে যে যুক্তরাষ্ট্র এই সংগঠনটিকে বাড়তি কোনো অর্থ দেবে না। তবে UNRW এর মুখপাত্র ক্রিস গার্নেস বলেন যে তাঁর সংস্থা কঠোরভাবে এই সমালোচনা প্রত্যাখ্যান করছে।
ধন্যবাদ। ধন্যবাদ আনিস আহমেদ। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের এই অনুষ্ঠান পরিবেশনা আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত। ফেসবুক সম্প্রচার তত্ত্বাবধান করলেন সেলিম হোসেন। আর আজকে প্রকৌশলীর দায়িত্বে ছিলেন টিএন ওয়াং। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
শুভরাত্রি। দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।